ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শুক্রবার বেলা 12টা, আর বাংলাদেশ ও ভারতে শুক্রবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল অভিযানে দ্বিতীয় দিন শুক্রবার সকালে সেখান থেকে 11টি বোমা উদ্ধার করে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট।
ধর্মের নামে হিংসা হলে বাংলা চুপ থাকবে না, বিজেপিকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রয়েছে ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার নির্বাচন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া সংক্রান্ত একটি সাক্ষাৎকার।
ট্রাম্পের নীতির সাথে নবনির্বাচিত প্রেসিডেন্টের বড় ধরনের পার্থক্য রয়েছে।
এছাড়াও রয়েছে আমাদের নতুন আয়োজন আলাপন। আজকের বিষয়, এবার বাংলাদেশের বাজেট কেমন হবে, কোন খাতে ব্যয় বৃদ্ধি আর কোন খাতে ব্যয় সংকোচন করা হচ্ছে। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলামপন্থী দলের গাড়িবহরের ওপরে আত্মঘাতী এক বোমা হামলায় অন্তত 25 জন নিহত এবং আরও অন্তত 40 জন আহত হয়েছে। যারা ওই আক্রমণের শিকার হয়েছেন তাদের বেশিরভাগই ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতে উলেমা ই ইসলামের কর্মী। পুলিশ জানিয়েছে শুক্রবার প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে 50 কিলোমিটার দূরে মাস্টুং শহরে আক্রমণের ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটের ডেপুটি চেয়ারম্যান আব্দুল গফফার হায়দারিকে লক্ষ্য করেই ওই আক্রমণ চালানো হয়েছে। ওই হামলায় হায়দারি আহত হয়েছেন, তবে তার গাড়ির চালক এবং তার সফরসঙ্গী সেনেটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। বালুচিস্তানের মারাত্মক ওই আত্মঘাতী বোমা হামলার দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি। পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশ বালুচিস্তান এবং বেশ কিছু জঙ্গি সংগঠন সেখানে তৎপর। বালুচ জাতিগোষ্ঠীর বিদ্রোহীরা প্রায়ই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ওপরে আক্রমণ চালিয়ে থাকে। ইসলামিক নেতা পরে সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি একটি মাদ্রাসার সমাবর্তন অনুষ্ঠান শেষ করে গাড়িতে ওঠার সময় ওই গাড়ি লক্ষ্য করেই হামলা চালানো হয়। এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমিকে চাকরিচ্যুত করে আবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্ক বাড়িয়ে তুলেছেন। এবছরের গোড়ার দিকে ওই দুজনের মধ্যকার ব্যক্তিগত পর্যায়ের কথাবার্তার একটি ঘটনা যে গোপনে রেকর্ড করা হয়েছে সেটার জন্যই পরোক্ষভাবে দায়ী। শুক্রবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার বার্তায় বলেছেন, কোমি সংবাদ মাধ্যমকে কিছু জানানোর আগে এটা জানা উচিত যে আমাদের মধ্যকার কথাবার্তার কোনো গোপন টেপ নেই। ট্রাম্প মঙ্গলবার কোমিকে বরখাস্ত করেন। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হ্যাকিং এবং মস্কোর সঙ্গে ট্রাম্প প্রচার অভিযানের সম্ভাব্য যৌথ যোগসাজশ ছিল, ওই তদন্তের প্রধান ছিলেন জেমস কোমি। হোয়াইট হাউসের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে রাশিয়া বিষয়ক তদন্ত এবং কোমিকে বরখাস্ত করার সঙ্গে কোনো সম্পর্ক অবশ্য নেই। তবে বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে যে কোমির সঙ্গে এক নৈশ ভোজে প্রেসিডেন্ট ট্রাম্প কোমিকে তার প্রতি অনুগত থাকার জন্য শপথ নিতে বলেছিলেন। বিতর্কের প্রায় সবটাই দেখা দিয়েছে হোয়াইট হাউসে কোমি এবং ট্রাম্পের মধ্যকার নৈশ ভোজকে ঘিরে। ওই রিপোর্টে বলা হয়েছে যে কোমি শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তবে তিনি জোর দিয়ে বলেছেন যে তিনি ট্রাম্পের প্রতি অনুগত থাকবেন। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশের রাজধানী গোদাগড়িতে পুলিশ যে অভিযান শুরু করেছিল আজ বিকেলে তা সম্পন্ন হয়েছে। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের কাছে।
পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল অভিযানে দ্বিতীয় দিন শুক্রবার সকালে থানায় প্রবেশ করে সেখান থেকে 11টি বোমা, একটি পিস্তল, 2টি গুলি ও একটি ম্যাগাজিন, 2টি সেটাল ভেস্ট, গান পাউডার এবং সার্কিট সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাগুলো নিষ্ক্রিয় করেছে বলেও জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার জঙ্গি আস্তানায় অভিযান শুরুর পর আটজন আত্মঘাতী বোমা বিস্ফোরণে এবং একজন ফায়ার সার্ভিস কর্মী জঙ্গিদের হামলায় নিহত হন। গুরুতর আহত হন 2 পুলিশ সদস্য। অভিযানের সমাপ্তি ঘোষণা করে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক দিদারুল আরিফ সাংবাদিকদের বলেন, নিহত 5 জঙ্গির মধ্যে 2 নারী সহ 4 ওই বাড়ির মালিক সাজ্জাদের পরিবারের সদস্য এবং অপরজন আশরাফুল ইসলাম, এশিয়া ইঞ্জিনিয়ার ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়িতে। বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের সবচাইতে ঘনবসতিপূর্ণ শহর বলে জাতিসংঘের বসতি বিষয়ক সংস্থা ইউএন হ্যাবিটেডের এক প্রতিবেদনে বলা হয়েছে। এ সম্পর্কে ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের আরেকটি রিপোর্ট।
প্রতিবেদনে বলা হয়, ঢাকায় প্রতি বর্গ কিলোমিটার এলাকায় বসবাস করেন 44,500 মানুষ। বিশ্বের যে সকল ঘনবসতিপূর্ণ শহরের তালিকা দেওয়া হয়েছে তাতে ঢাকার পরেই রয়েছে ভারতের মুম্বাই শহর। ইউরোপের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হিসেবে স্পেনের বার্সেলোনার নাম উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, উত্তর আমেরিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। এদিকে জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2016 সালে ঢাকায় দৈনিক নতুন মুখ যুক্ত হয়েছে গড়ে 1,700। ওই দুই সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী গ্রাম ও জেলা শহর থেকে যারা ঢাকায় আসছেন তারাই স্থায়ী হয়ে যাচ্ছেন এ শহরে, যার ফলে শহরে জনসংখ্যা চাপ বেড়েই চলেছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ সম্প্রতি যে 2 শিক্ষককে আটক করেছে তারা কোনো খ্রিস্টান সংস্থার অর্থায়নভুক্ত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কিনা সে বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে। উত্তর কোরিয়া চরমভাবে নিপীড়নের শিকার এবং সেখানে ধর্মান্তরণ দণ্ডনীয় অপরাধ। উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম এ সপ্তাহে নিশ্চিত করেছে যে চীনা কোরিয়ান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের অভিবাসী কিম হক সং পিয়ংইয়ং বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড টেকনোলজির কৃষি গবেষক ছিলেন। রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতামূলক কাজ করার সন্দেহে তাকে আটক করা হয়। PUST বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের আরেকজন শিক্ষক কিম স্যাং ডক, যিনি টনি কিম নামে পরিচিত, এপ্রিল মাসে তাকে পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওই 2 নাগরিক উত্তর কোরিয়ায় খ্রিস্টান ধর্মীয় বিশ্বাস প্রচারের চেষ্টা করেছিলেন এমনই বলা হচ্ছে, তবে বিষয়টি স্পষ্ট করে বলা হয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতে ধর্মের নামে হিংসা ছড়ানোর অভিযোগে সরব হয়েছেন এবং তিনি নাম না বলে আবারও নিশানা করেছেন বিজেপিকে। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের বিস্তারিত রিপোর্ট।
কলকাতার রানী রাসমণি এভিনিউ রোডে আয়োজিত এক সমাবেশে নাম না করে কেন্দ্রের সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যত কঠিন পরিস্থিতি দিল্লি তৈরি করুক না কেন, আমি আমার জায়গায় থাকব। মহারাষ্ট্র, বিহার, ওড়িশা চুপ থাকতে পারে, বাংলা চুপ থাকবে না। ভারতকে পথ দেখাতে পারে বাংলা, ভয় দেখিয়ে কিছু হবে না, জেলে যেতে হলে যাব। এ প্রসঙ্গে তিনি সমাবেশে বলেন, এই লড়াইয়ে তিনি যে নেতৃত্ব দিতে তৈরি তাও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ধর্ম মানে হিংসা নয়, ধর্ম মানে অন্য ধর্মকে অশ্রদ্ধা নয়, ধর্ম মানে বিশ্বাস, মানবিকতা। একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ধর্মের নামে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কলকাতা হাইকোর্টের বিচারপতি CS কর্ণননকে মঙ্গলবার 6 কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্টের 7 বিচারপতির বেঞ্চ। এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
কর্ণনের আইনজীবী সুপ্রিম কোর্টের বৃহস্পতিবার বলেন, কারাদণ্ডের আদেশ প্রত্যাহারের আবেদন করছেন কর্ণন। কেননা কর্ণনের অনুপস্থিতিতে তার কোনো বক্তব্য না শুনেই তার বিচার ও সাজা ঘোষণার কাজটা হয়েছে, এটা আইনসম্মত নয়। এরপর সুপ্রিম কোর্ট এই আবেদন আগামী সোমবার শুনতে রাজি হয়েছে। কর্ণনের আরো বক্তব্য, তিনি যে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন তার কি হলো, অথচ তার এই অভিযোগ আনা নিয়েই আদালত অবমাননার দায়ে তার জেলের সাজা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী শুক্রবার জানিয়েছে যে এর সপ্তাহের গোড়ার দিকে কৃষ্ণ সাগরের ওপরে রাশিয়ার একটি যুদ্ধবিমান আমেরিকার গোয়েন্দা বিমানের প্রায় 6 কিলোমিটারের মধ্যে যে উড়ে যায় তা নিরাপদ ছিল এবং তাকে নেতিবাচকভাবে দেখা হচ্ছে না। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমনটা প্রত্যাশা করেছিলেন সেরকম ফলাফল ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়ার নির্বাচনে পাওয়া যায়নি। উভয় নির্বাচনেই কঠোরপন্থী গোড়া জাতীয়তাবাদীরা পরাস্ত হয়েছেন। এই ফলাফলের আলোকে ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার নেতাদের দৃষ্টিভঙ্গি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি বিশ্লেষণ করেছেন স্যাক্রামেন্টোতে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতার সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু নাসের। তার এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন আনিস আহমেদ।
ফ্রান্সের নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রোর বিজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন, তিনি অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন যে ইউরোপে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির সঙ্গে ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্টের নীতির মধ্যে একটা বড় রকমের পার্থক্য রয়েছে। ডক্টর আবু নাসের, এ ব্যাপারে আপনার অভিমত কি?
আপনি ঠিকই বলেছেন যে ট্রাম্পের নীতির সাথে নবনির্বাচিত প্রেসিডেন্টের বড় ধরনের পার্থক্য রয়েছে। তার যে নীতি রয়েছে, বরং তিনি নির্বাচনের আগে আগে নবনির্বাচিত প্রেসিডেন্ট ম্যাক্রনের যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন লাফেন, তাকে অনেকটা সমর্থন দিয়েছিলেন। আপনি জানেন যে নবনির্বাচিত প্রেসিডেন্ট তিনি ইউরোপিয়ান ইউনিয়নের পন্থী, তিনি চান যে ইউরোপের দেশগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে কেন্দ্র করে যে ঐক্য রয়েছে সেই ঐক্য বজায় থাকুক, বরং আরো শক্তিশালী হোক। কিন্তু ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় তিনি বারবার বলেছেন যে তিনি মনে করেন যে ইউরোপীয় ইউনিয়ন থাকার কোনো দরকার নেই, বরং বিভিন্ন দেশ স্বতন্ত্র অবস্থানে থাকুক। এরকম সহ নেটোকে ঘিরে তার যে অবস্থান, সেদিক থেকে ভিন্নতা রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বেশিরভাগ ক্ষেত্রেই অন্তত বাণিজ্যিক অর্থে আন্তর্জাতিক জোটগুলোর বিপক্ষে অবস্থান নিয়েছেন। অনেকেই বলে যে তার অবস্থানটা অনেকটা বিশ্বায়ন বিরোধী এবং ব্রেক্সিটের ব্যাপারে তার সমর্থনও ছিল। এবং একটু আগে আপনি যে কথাটা বললেন যে মিস্টার ম্যাক্রো ইউরোপপন্থী, তো সেক্ষেত্রে ফ্রান্স যুক্তরাষ্ট্র সহযোগিতার ক্ষেত্রগুলো ঠিক কোথায় বলে মনে হয়?
এবারের যে নির্বাচন ফ্রান্সে হলো সেটা এক অর্থে একটা গণভোট ছিল। গণভোট এই অর্থে যে প্রেসিডেন্ট ম্যাক্রন তিনি কিন্তু অনেকটা আন্তর্জাতিকতাবাদী, ইন্টারন্যাশনালিস্ট, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী এবং প্রেসিডেন্ট ট্রাম্প তারা কিন্তু এক ধরনের ন্যাশনাল প্রোটেকশনের জন্য বিশ্বাস করেন। অনেক সময় একটা বিষয় মনে হয় যে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় যুক্তরাষ্ট্রে যে ধরনের কথাবার্তা বলতেন, তিনি যখন প্রেসিডেন্ট হওয়ার পরে প্রধানত ইউরোপীয় ইউনিয়নকে কেন্দ্র করে যে বাণিজ্য নীতি, নেটোকে কেন্দ্র করে যে সামরিক নীতি, সেগুলো কিন্তু খুব একটা পরিবর্তন করেননি। তিনি প্রেসিডেন্ট ওবামা এবং তার আগের যে প্রশাসনগুলো রয়েছে সেই নীতিমালাগুলোকে এখন পর্যন্ত সমর্থন করে যাচ্ছেন। তাই ঠিক এক ধরনের টেনশন রয়েছে যে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের যে সম্পর্ক সেটা অবনতি ঘটবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু অবনতি ঘটেনি।
আরেকটি নির্বাচন হয়ে গেল, খুব গুরুত্বপূর্ণ নির্বাচন দক্ষিণ কোরিয়ায়। তো দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন জায় ইন একজন উদারপন্থী মানবাধিকারবাদী ব্যক্তি। তিনি তার শপথ গ্রহণের পরপরই বলেছেন যে তিনি শান্তি চান এবং এজন্যে তিনি ওয়াশিংটন, বেইজিং এমনকি পিয়ংইয়ং এও যেতে প্রস্তুত রয়েছেন। তাঁর এই শান্তির প্রত্যাশার পাশাপাশি তিনি কয়েকটি চ্যালেঞ্জেরও সম্মুখীন। আপনি মিস্টার মুনের চ্যালেঞ্জগুলোকে কিভাবে দেখছেন?
তার বড় চ্যালেঞ্জ হচ্ছে তিনি উত্তর কোরিয়ার সাথে যে শান্তি প্রতিষ্ঠা করতে চান, উত্তর কোরিয়া আসলে শান্তি চায় কিনা। উত্তর কোরিয়া যদি শান্তি না চায় তাহলে দক্ষিণ কোরিয়ার পক্ষে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আর আপনি জানেন যে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে যে শান্তি প্রতিষ্ঠার যে সম্ভাবনা সেটা শুধুমাত্র ওই দুই দেশের মধ্যে নির্ভর করে না, ওখানকার যে আঞ্চলিক রাজনীতি সেই আঞ্চলিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র এবং চীনের বড় ধরনের ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্র সামরিকভাবে এই সমস্যার সমাধান করতে চায়, কিন্তু আমরা দেখছি যে নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন তিনি খুব একটা সামরিক দিকে যেতে চান না, তিনি আলোচনার মাধ্যমে সমাধান করতে চান। আপনি জানেন যে 1998 সাল থেকে 2008 সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়াতে লিবারেল একটা পার্টির ক্ষমতা ছিল, সেই লিবারেল পার্টি আবার ক্ষমতায় ফিরে আসলো এবং ওই যে গত 10 বছরে তারা কিন্তু শান্তি আলোচনা চালিয়ে গেছিল। নবনির্বাচিত প্রেসিডেন্ট মুনের যারা বিরোধী রয়েছেন তারা বলছেন যে ওই 1998 সাল থেকে 2008 সাল পর্যন্ত 10 বছরে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার যে প্রচেষ্টা সেটা সফল হয়নি। এর ফলে যুক্তরাষ্ট্র সেটা মনে করে, যুক্তরাষ্ট্র মনে করে যে তাকে উত্তর কোরিয়াকে শান্তিতে বাধ্য করতে হলে আপনার শক্তির মাধ্যমে সে তাকে বাধ্য করতে হবে। আমরা জানি যে স্পষ্টতই মতভেদ রয়েছেন, এর ফলে আমাদেরকে ওয়েট করতে হবে যে নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন তার যে নীতিমালা রয়েছেন তার শাসন আমলের প্রথম কয়েক মাসে তিনি কিভাবে সেগুলো বাস্তবায়ন করেন সেদিকে নজর দিয়ে আমরা বলতে পারবো, সেদিকে লোক পর্যালোচনা করে আমরা নির্দিষ্ট করে বলতে পারবো যে আসলে টেনশনটা কোন বার্তায় কোন পর্যায়ে যাবে।
এই যে শান্তি আলোচনার কথা আপনি বলছিলেন এবং এটাও বলছিলেন যে প্রেসিডেন্ট মুন সেদিকেই হয়তো ঝুঁকছেন, অনেকেই মনে করছেন যে মুন বোধহয় চীনের দিকেই ঝুঁকবেন বেশি করে এবং তিনি ইঙ্গিতও দিয়েছেন যে তিনি চীন সফর করতে চান, সেটা যুক্তরাষ্ট্রের জন্য কতখানি স্বস্তিকর হবে? কিন্তু আবার একথাও ঠিক যে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে কিছুটা প্রশান্ত করার জন্যে চীনকে কাজে লাগাতে চায়, সে কথা প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলেছেন। তো সেখানে তো অবস্থানের দ্বন্দ্বের চাইতে মিলই আমরা বেশি লক্ষ্য করছি, আপনার মন্তব্য কি হবে?
যুক্তরাষ্ট্র আসলে চায় না যে চীনের এক ধরনের আধিপত্য যেটা রয়েছে ওই অঞ্চলে সেটা আরো শক্তিশালী হোক। আমরা জানি যে যুক্তরাষ্ট্র প্রশাসন অনেক সময় মিডিয়াতে বলে থাকে যে তারা চায় চীনের সাথে সুসম্পর্ক, কিন্তু আমার মনে হয় না যে আপনি যদি দেখবেন যে প্রেসিডেন্ট ওবামার যে মিলিটারি স্ট্র্যাটেজি, তিনি কিন্তু দক্ষিণ এশিয়ার যে কেন্দ্র সেন্ট্রাল এশিয়া থেকে উনি সেটা ইস্ট এশিয়াতে শিফট করেছেন। আপনি জানেন যে আপনার সাউথ চায়না সি সেদিকে ঘিরে যুক্তরাষ্ট্রের একটা সামরিক যে সমাবেশ সেটা কিন্তু বাড়ছেই। যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরে কিন্তু দু ধরনের মত রয়েছে। একটা মত হচ্ছে যে উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক, যে উত্তর কোরিয়ার সাথে যে সমস্যা রয়েছে সেটা সমাধান করতে হলে চীনকে আস্থায় নিয়েই সেটা সমাধান করতে হবে। আরেকটি অংশ মনে করে যে চীন তার স্বার্থের কারণেই ওই সমস্যা থেকে দিয়ে রাখবে, এই কারণে চীনকে সাথে নিয়ে নয় বরং চীনকে পাশ কাটিয়েই উত্তর কোরিয়ার সম্পর্কে যে সমস্যা সেটা সমাধান করতে হবে। এবং আমার যেটা মনে হচ্ছে যে আমরা দেখছি যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে চীনের সঙ্গে এক ধরনের এনগেজমেন্ট কিন্তু চালিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষে এক ধরনের প্র্যাগমেটিক সিদ্ধান্ত হবে আমার মনে হয়, আমার বিবেচনায় যে যুক্তরাষ্ট্রের সাথে চীনকে নিয়ে ওই সমস্যার সমাধান করা, কারণ চীন তার সাথেই চাইবে যে সেই সমস্যাটা হয়তো আরো জটিল না হয়ে উঠুক।
ডক্টর মোহাম্মদ আবু নাসের, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে এবং 1575 কিলোহার্টজে। এবার রয়েছে আমাদের নতুন আয়োজন আলাপন আজকের বিষয়। এবার বাংলাদেশের বাজেট কেমন হবে, কোন খাতে ব্যয় বৃদ্ধি হবে আর কোন খাতে ব্যয় সংকোচন করা হচ্ছে, অনুষ্ঠানটি সঞ্চালন করছেন রোকেয়া হায়দার।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।
বাংলাদেশের অর্থনীতি মোটামুটি ভালো করছে এবং বেশ কিছুদিন ধরে ভালো করছে, প্রায় 2 দশকের মতো। 2 দশক ধরে বাংলাদেশের অর্থনীতির সর্ট অফ প্রবৃদ্ধি হার 6% উপরে এবং গত বছর এটা 7% পৌঁছে যায়, 7.1%, যেটা আন্তর্জাতিক অবস্থান সবকিছু যদি বিবেচনা করা যায় তো এটা খুবই উল্লেখযোগ্য একটা কৃতিত্ব। এইরকম কৃতিত্ব অবশ্য অন্যান্য দেশেও হয়েছে, বেশ কিছুদিন ধরেই হয়েছে, চায়নায় অনেকদিন হয়েছে, ভারতে অনেকদিন হয়েছে।
এর পেছনের কারণটা কি?
ওয়েল, প্রত্যেকখানেই এটা কিছুটা কৌশল আর কিছুটা মানুষ, মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষ যাতে কাজকর্মে ব্রত হয়, ঝগড়াঝাটি বা ওই স্ট্রাইক ফ্রাইক এইসব কম করে।
হ্যাঁ, শুনছিলেন আপনারা প্রথমেই বাংলাদেশের অর্থমন্ত্রী এ এম এ মুহিতের সঙ্গে আমাদের আলাপন। কয়েকদিন আগে সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের অর্থনীতি নিয়ে এই ধরনেরই মন্তব্য করেছেন। আজকে আমাদের আলোচনায় বিশেষ অতিথি দুজন রয়েছেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের রিসার্চ ডিরেক্টর ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আছেন। ডক্টর মোয়াজ্জেম, আপনি আছেন লাইনে? ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর রয়েছেন একাত্তর টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা। আপনি আছেন?
আমি আছি।
আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ সময় করে আমাদের সাথে আলাপনে যোগ দেওয়ার জন্য। তো আপনারা দুজনেই শুনেছেন, অর্থমন্ত্রী বলছেন যে অর্থনীতির যে হাল সেটা খুবই ভালো এবং প্রবৃদ্ধি 6% হারে হচ্ছে। সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও একটি আলোচনা হয়েছিল, সেখানে আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশির রহমান, তিনিও জানিয়েছেন যে খুব সুষ্ঠুভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি রয়েছে, বজায় রাখা হচ্ছে 6% হারে, এবং অর্থমন্ত্রী যেমন বললেন যে আগামীতে সেটা 7% প্রবৃদ্ধি হতে পারে। তো আমার সাথে স্টুডিওতে রয়েছেন সহকর্মী সেলিম হোসেন। সেলিম হোসেন কথা বলেছিলেন।
আমি আসলে ওই আমার প্রথম প্রশ্নই ছিল এই অর্থনীতি কেমন চলছে এই বিষয়টি নিয়ে, এবং উনি বলেছিলেন যে আসলে 2 দশক ধরে চলছে খুবই ভালো, 6% ভেতরে প্রবৃদ্ধি চলছে এবং 7% ইতিমধ্যেই আমরা উন্নীত হয়েছি, এ কথাও কিন্তু উনি বলেছিলেন, এবং এটা কন্টিনিউ করার ব্যাপারে উনি কনফিডেন্স ব্যক্ত করেছেন
হচ্ছে। এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যেটা বললাম যে আলোচনা সেমিনার হয়েছিল, সেখানেও সেই একই মতামত ব্যক্ত করা হয়েছে। তো ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে যাচ্ছি যে এবারের যে বাজেট আসছে, বাজেটে ব্যয় সংকোচন আর ব্যয় বৃদ্ধি, এটার মধ্যে সামঞ্জস্য কতখানি দেখতে পাবেন বলে আপনারা ধারণা করছেন?
ধন্যবাদ। আসলে সরকার এবছর যখন বাজেটটি দিতে যাচ্ছেন, তখন আমি বলবো যে বেশ ইতিবাচকভাবেই সামষ্টিক অর্থনৈতিক বেশ কিছু স্থিতিশীল পরিবেশ যাচ্ছে, যেটা সরকারের জন্য খুবই একটা ফলপ্রসূ পরিবেশ। এর ভিতরে অর্থনৈতিক এই বাজেটটি দেওয়াটি তার জন্য বেশ সহায়ক হবে বলে আমাদের ধারণা, এবং অর্থনৈতিক সূচকগুলো সবই এর ভিতরে বেশ ভালো অবস্থায় রয়েছে। মূল্যস্ফীতি, সুদের হার, বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা উত্তিভাব, ব্যালেন্স অফ পেমেন্ট, রেভিনিউ কালেকশন যদিও টার্গেট পৌঁছানো যায়নি, তাও অবস্থা ভালো রয়েছে। তো বাজেটটি এমন একটা সময় দেওয়া হচ্ছে, অর্থাৎ আগামী 17-18 অর্থ বছর যেটি আসছে সেটি আসলে সরকারের নির্বাচনের আগের শেষ বছর, ফলে যেটি সকলে অনুমান করছেন সরকার হয়তো এক ধরনের এক্সপ্যানশনারি ফিসক্যাল মোটিভ থেকে বাজেটটি দেবেন, অর্থাৎ এক ধরনের সম্প্রসারণমূলক বাজেটটি ঘোষণা করতে যাবেন, যাতে সকল পক্ষ এখানে এই বাজেটটি থেকে তুষ্ট থাকেন, যাতে আগামী নির্বাচনের জন্য তার কিছুটা সহায়ক হয়।
আমাদের টেলিফোন,
সেক্ষেত্রে যেটি চ্যালেঞ্জ সেটি যেটি আপনি বলছেন যে কোন জায়গায় সংকোচন হবে এবং কোন জায়গায় প্রসারণ হবে, সম্ভবত সংকোচনের সম্ভাবনাটি সীমিত, হয়তো সব ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে এক ধরনের বিস্তৃত বা প্রসারণমূলক একটা বাজেট আসতে যাচ্ছে।
আমাদের টেলিফোন বাজছে, একজন শ্রোতা টেলিফোন লাইনে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন।
হ্যালো, জি আমি ঢাকা মিরপুর থেকে ফজিল্লা বলছি।
জি
জি, আমি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের একজন শিক্ষক।
আচ্ছা আচ্ছা।
তো আমি সম্মানিত আলোচকদের দৃষ্টি আকর্ষণ করে আমি বাজেট নিয়ে কথা বলতে চাই।
বলুন।
তো আমার আমার বিষয়টা হচ্ছে যে আমরা গত বাজেটগুলো যদি দেখি, তাহলে শিক্ষাক্ষেত্রের কথা বলছি আমি, শিক্ষাক্ষেত্রে বাজেট তুলনামূলকভাবে মূল বাজেটের যে শতকরা অংশ তার থেকে অনেক কম থাকে, যদিও বাজেটের আকারটা অনেক বড় হচ্ছে প্রতি বছরই, কিন্তু শিক্ষাখাতে বাজেটের বরাদ্দটা তুলনামূলকভাবে অনেক কম। যদি আমাদের এই জিডিপি বলা হয় যে 5% বা তার থেকে বেশি শিক্ষাখাতে বাজেটটা দেওয়া উচিত, এটা অনেক কম থাকে। আমি বলতে চাচ্ছি যে আমি আশা করবো যে এবার 2017-18 বছরে যে বাজেটটা পেশ হবে, এক্ষেত্রে অবশ্যই শিক্ষাখাতে বাজেটটা অনেক বেশি হবে।
আচ্ছা, আপনি লাইনে থাকুন, আমি দেখি একাত্তর টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজার কাছে আমি এই প্রশ্ন নিয়ে যাচ্ছি যে ফয়জুল্লাহ, যিনি আশাবাদ ব্যক্ত করছেন যে শিক্ষা খাতে ব্যয় হয়তো বাড়ানো হবে, কারণ সাধারণত তা হয় না যতটা আশা করা হয়। সৈয়দ ইশতিয়াক রেজা।
জি, আমি ওনার বক্তব্য শুনছিলাম এবং আপনার কথা, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। আসলে যেটি ডক্টর গোলাম মোয়াজ্জেম বলছিলেন যে আমাদের সামনের বছর একটি নির্বাচন আছে এবং তার আগে এটি একটি নির্বাচন, ফলে আমরা একটা বড় সম্প্রসারণমুখী বাজেটই এবার দেখতে পাবো, কারণ সব ক্ষেত্রেই ব্যয় এক ধরনের বাড়ানোর চেষ্টা থাকবে সরকারের মানুষকে প্রলুব্ধ করার জন্য, কারণ যেটাকে আমরা সহজ বাংলায় নির্বাচনী বাজেট বলে থাকি। ফলে এখানে আমরা এবছর নিশ্চয়ই একটা ব্যয়ের ছড়াছড়ি দেখতে পাবো এবং সেটা নিশ্চয়ই সব ক্ষেত্রে হবে। কিন্তু শিক্ষাখাতে ব্যয় বরাদ্দর চাইতে বেশি যেটা প্রয়োজন সেটা হলো আমাদের গুণগত ব্যয়, সেটা আমরা করতে পারছি কিনা। আমরা অনেক প্রকল্প নিচ্ছি, অনেক স্কুল কলেজ করছি এবং শিক্ষকদের বেতনও বাড়াচ্ছি, কিন্তু সামগ্রিকভাবে শিক্ষার মান উন্নয়নে যে প্রচেষ্টা সেটাও কিন্তু আমরা গুরুত্ব দিতে পারছি কিনা, সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ।
আপনি
সম্প্রতি সিলেবাস নিয়ে যে পরিস্থিতিটা দেখতে পেয়েছেন, পাঠ্যপুস্তক বইয়ের পরিবর্তন এবং তার মান, সেইটিতে আপনি যতই ব্যয় বাড়ান কিন্তু এই মানের বই নিয়ে আপনি একটা ভবিষ্যৎ জাতি গঠনে কি ধরনের ভূমিকা রাখবে, আমার তো মনে হয় সেটা একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে।
হ্যাঁ, তো ফয়জুল্লাহ উনি একজন নিজের শিক্ষক, তো আপনি লাইনে আছেন FM ফয়জুল্লাহ? হ্যাঁ, তো আপনি কি বলবেন এই যে ইরশাদ রেজা যেটা বললেন যে শিক্ষার মান?
আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট খেয়াল করি তাহলে বাংলাদেশের একদম তৃণমূল পর্যায়ে বাজেটের প্রত্যেকটা অংশ একদম ভালোভাবে পৌঁছাচ্ছে কিনা, মানে একদম রুট লেভেলের একজন ছাত্র শিক্ষক বাজেটের যে উপকারিতা সেটা পৌঁছাচ্ছে কিনা, সেটাও আমার মনে হয় এখন সময় হয়েছে বা গুরুত্ব সহকারে বিবেচনা করার। আমার এটাই আর কি আমার কাছে বলা হয়েছে।
ডক্টর মোয়াজ্জেম, আপনি কিছু বলবেন?
জি, আমি একটু বলতে চাচ্ছি, সেটা হলো যে যিনি বক্তব্য দিয়েছেন ওনার অবজারভেশনটি সঠিক, যে সরকার যেভাবে এর আগে পরিকল্পনা করেছিলেন যে মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে বাজেট বরাদ্দ 6% পর্যন্ত উন্নীত করবেন, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এখন পর্যন্ত এটা শিক্ষা খাতে 2.3% পর্যন্ত বাজেটের বরাদ্দ দেওয়া গেছে GDP হিসেবে। এবং সেক্ষেত্রে যেটি হয়েছে যে বড় রকমের যে চ্যালেঞ্জটি সরকারের জন্য হচ্ছে যে অবকাঠামো খাতে প্রচুর পরিমাণের অর্থ বরাদ্দ করতে গিয়ে সামাজিক খাতের জন্য প্রয়োজনীয় বরাদ্দগুলো আসলে করা যাচ্ছে না। উপরন্তু যেটি সমস্যা হয়েছে যে অবকাঠামো প্রকল্পগুলো বড় বড় এবং সেগুলো শেষও হচ্ছে না, ফলে সরকারকে ওই জায়গায় বরাদ্দ অব্যাহত রেখে সামাজিক খাতের জন্য বরাদ্দ বাড়ানোটা এখনো যতটুকু প্রত্যাশা ততটুকু সে এখনো করতে পারেনি। তবে আমরা জানি যে বিশ্বব্যাংকের সাথে মিলে সরকার সম্ভবত এই মুহূর্তে 3টি বড় রকমের শিক্ষা খাতের মান উন্নয়ন প্রকল্প চিন্তা করছেন, একটি হলো মাধ্যমিক পর্যায়ে, আরেকটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে, আরেকটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে। তো আগামীতে হয়তো আমাদের প্রত্যাশা হতে পারে যে অবকাঠামো প্রকল্পগুলো যদি আগামী 1-2 বছরে কমে আসে বরাদ্দ, সেক্ষেত্রে হয়তো সামাজিক খাতের সরকারের বরাদ্দ বৃদ্ধির সুযোগ রয়েছে এবং তখন হয়তো গুণগত বিষয়গুলো আরো ইতিবাচক ভাবে দেখার সম্ভাবনা তৈরি হবে।
হ্যাঁ, সেটাই জনগণ আশা করতে পারে। তো জনাব ফয়জুল্লাহ, আশা করি আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদের টেলিফোন বাজছে। জি, ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। আমাদের আরেকটি টেলিফোন বাজছে, দেখি কে প্রশ্ন করছেন, কোথা থেকে। হ্যালো,
জি, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম,
আমি মিজানুর রহমান বলছিলাম নিউ ইয়র্ক থেকে।
হ্যাঁ বলুন।
জি, আমার আজকে যারা প্যানেলে আছেন তাদেরকে ধন্যবাদ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমাদের এবারের বাজেটটি নিয়ে আমাদের অর্থমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে এবারের বাজেট হবে তার জীবনের শ্রেষ্ঠ বাজেট।
হ্যাঁ,
সেজন্য উনি শ্রেষ্ঠ বাজেট কি দিবেন সেটা আমরা বাজেট দেখলে বুঝতে পারবো, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা যখনই মানে এই যাবৎকালে আমরা দেখেছি যে যখনই অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেন সেটাকে জনকল্যাণমুখী বাজেট বলে সরকারি দল অভিনন্দন জানান আর বিরোধী দল এটার প্রতিবাদ করেন জনবিরোধী বাজেট বলে। আবার আমরা এটাও দেখে থাকি যে যখনই বাজেট ঘোষণা করা হয় মানুষকে খুশি করার জন্য বাজেট ঘোষণা করা হয়, বাস্তবিক অর্থে যখন বাজেট যেদিন ঘোষণা করা হয় সেই দিনই আমরা দেখি যে পত্রিকাতে বিশাল ফিরিস্তি এইসব ক্ষেত্রে যে বাজেটের বাস্তবায়ন হয় নাই, লক্ষ্যমাত্রা অর্জিত হয় নাই, এই বিষয়টি আমরা দেখতে পারি। তো আমার প্রশ্নটা হলো যে এমন বাজেট কি বাংলাদেশে করা সম্ভব যে যেই বাজেট মানুষের বাজেট, যে বাজেটে মানুষকে খুশি করার বাজেট নয় বাস্তবসম্মত একটা বাজেট, সেই সাথে বিরোধী দলের সাথে আলোচনা করে কোনো বাজেট দেয়া যায় কিনা, এই সংস্কৃতি আমাদের দেশে মানে চালু করা কি সম্ভব কিনা।
আপনাকে ধন্যবাদ আপনার বক্তব্য এবং প্রশ্নের জন্য। আমি যাচ্ছি সৈয়দ ইশতিয়াক রেজার কাছে, আপনার জবাব কি?
না, আমাদের এখানে যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি তাতে যখন যেই দল যেরকমই বাজেট হোক না কেন তাদের বিবৃতি রেডি থাকে এবং সরকারি দল সেটাকে অভিনন্দন জানাবে, বিরোধী দল সেটাকে গণবিরোধী বলে প্রত্যাখ্যান করবে। এবং আমাদের যে বিভাজিত রাজনীতি আছে, সব ক্ষেত্রে বিভাজিত, তার একটা আমি বলবো যে খুবই ক্ষুদ্র প্রদর্শনী এটা এটা এবং নির্ধারিত।
কিন্তু কোন সময় কি কোন সমঝোতা হতে পারে?
আমি অন্তত অদূর ভবিষ্যতে কোন ধরনের সমঝোতা দেখছি না, কারণ দুটি দলের মধ্যে রাজনীতি এখন এমন ভাবে তাদেরকে বিভক্ত করেছে যে তাদের সম্ভাবনা সমঝোতা সম্ভাবনা যোজন যোজন